জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। জয় ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়। প্রেম সে কহো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশালী গৌর ভক্ত বৃন্দ কি জয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপীনাথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কি জয়। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। শ্রী মথুরা ধাম কি জয়। শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয়। শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। গঙ্গা মাই কি জয়। যমুনা মাই কি জয়। ভক্তি দেবী কি জয়। তুলসী মহারানী কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। সমবেত ভক্ত বৃন্দ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বোল। অল গ্লোরিজ টু দ্য অ্যাসেম্বল ডিভোটিজ। অল গ্লোরিজ টু দ্য অ্যাসেম্বল ডিভোটিজ। অল গ্লোরিজ টু দ্য অ্যাসেম্বল ডিভোটিজ। অল গ্লোরিজ টু শ্রী গুরু অ্যান্ড শ্রী গৌরাঙ্গ। অল গ্লোরিজ টু শ্রীল প্রভুপাদ। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু কি জয়। সখীবৃন্দ কি জয়। পঞ্চতত্ত্ব কি জয়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় দ্বিতীয় শ্লোক। এই অধ্যায়টি ব্রহ্মা কর্তৃক গোপবালক এবং গোবৎস হরণের বৃত্তান্ত বর্ণিত হয়েছে। শতাম অয়ম সতাময়ম সারভৃতাম নিসর্গঃ যদ অর্থবাণী শ্রুতি চেতসাম অপি প্রতিক্ষণং নব্যবাত অচ্যুতস্য ইয়াত স্ত্রিয়া বিতানাম ইব সাধুবার্তা। সতাময়ম সারভৃতাং নিসর্গ সতাময়ম সারভৃতাং নিসর্গ যদর্থবাণী শ্রুতিচেতসামপি যদর্থবাণী শ্রুতিচেতসামপি প্রতিক্ষণং নব্যবদচ্যুতস্য যত প্রতিক্ষণং নব্যবদচ্যুতস্য যত স্ত্রিয়া বিতানামিব সাধুবার্তা। স্ত্রিয়া বিতানামিব সাধুবার্তা সতাময়ম সারভৃতাং নিসর্গ যদর্থবাণী শ্রুতিচেতসামপি প্রতিক্ষণং নব্যবদচ্যুতস্য যত প্রতিক্ষণং নব্যবদচ্যুতস্য যত স্ত্রিয়া বিতানামিব সাধুবার্তা। ভক্তদের অয়ম এই সারভৃতাম পরমহংসদের যারা জীবনে সার গ্রহণ করেছেন, নিসর্গ লক্ষণ বা স্বভাব, যত যা অর্থবাণী জীবনের লক্ষ্য লাভের উদ্দেশ্য, শ্রুতি বোঝার উদ্দেশ্য, চেতসাম অপি যারা চিন্ময় বিষয়ের আনন্দকে জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করেছেন, যারা চিন্ময় বিষয়ের আনন্দকে জীবনের চরম লক্ষ্য বলে গ্রহণ করেছেন, প্রতীক্ষণম প্রতীক্ষণ নব্যবত যেন নিত্য নতুন অচ্যুতস্য ভগবান শ্রীকৃষ্ণের যত যেহেতু স্ত্রিয়া স্ত্রী অথবা যৌন বিষয় বিটানাম স্ত্রীলোকদের প্রতি আসক্ত লম্পটদের ইব সদৃশ সাধু বার্তা বাস্তবিক বার্তালাপ অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ের আলোচনা অনুবাদ জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনি তাদের জীবনের লক্ষ্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব যেন সেই বিষয়গুলি নিত্য নতুন বিষয়শক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত তারাও তেমন শ্রীকৃষ্ণ কথার প্রতি আসক্ত আপনারা বলুন জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনিই তাদের জীবনের লক্ষ্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব যেন সেই বিষয়গুলি নিত্য নতুন বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত তারাও তেমন শ্রীকৃষ্ণ কথার প্রতি আসক্ত শিল প্রভুপাদের তাৎপর্য সারভৃতাম শব্দটির অর্থ পরমহংস হংস দুধ এবং জলের মিশ্রণ থেকে জল বাদ দিয়ে কেবল দুধটি গ্রহণ করতে পারে তেমনি কৃষ্ণভক্তের স্বভাব শ্রীকৃষ্ণকে সবকিছুর প্রাণ এবং আত্মা বলে জেনে তারা এক মুহূর্ত কৃষ্ণ কথা পরিত্যাগ করতে পারেন না এই প্রকার পরমহংসেরা সর্বদাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জড়জগতে কাম ক্রোধ এবং ভয় সর্বদা বর্তমান কিন্তু চিৎজগতে কৃষ্ণ সম্বন্ধে তা ব্যবহার করা যায় কাম কৃষ্ণ কর্মার পণে তাই পরমহংসদের বাসনা সর্বদা শ্রীকৃষ্ণের জন্য কর্ম করা ক্রোধ ভক্ত দেশী জানে তারা অভক্তদের বিরুদ্ধে ক্রোধ ব্যবহার করেন এবং ভয়কে কৃষ্ণভক্তি থেকে বিচ্যুত হওয়ার ক্ষেত্রে রূপান্তরিত করেন এইভাবে পরমহংস ভক্তের জীবন পূর্ণরূপে কৃষ্ণকেন্দ্রিক ঠিক যেমন বিষয়াসক্ত ব্যক্তিরা কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত ঠিক যেমন বিষয়াসক্ত ব্যক্তিদের জীবন কামিনী কাঞ্চন কেন্দ্রিক বিষয়াসক্ত ব্যক্তিরা যা কিছু আচ্ছা বিষয়াসক্ত ব্যক্তির কাছে যা দিন আধ্যাত্মবাতির কাছে তা রাত্রি বিষয়াসক্ত ব্যক্তির কাছে যা অত্যন্ত মধুর যথা কামিনী এবং কাঞ্চন অধ্যাত্মবাদীরা তাকে বিষবত বলে মনে করেন সন্দর্শনাং বিষয়ীনাম অথ যোষিতাঞ্চ হা হন্ত বিষভক্ষণো তোপি অসাধু এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ পরমহংসদের কাছে শ্রীকৃষ্ণই সবকিছু কিন্তু বিষয়াসক্ত ব্যক্তিদের কাছে কামিনী এবং কাঞ্চনই সবকিছু আমার গলা একেবারে বসে আছে, তবুও আমি চেষ্টা করব। শতাময়ম সার ভৃতাং নিসর্গ যদর্থ বাণী শ্রুতি চেত সামপি প্রতীক্ষণং নব্য বদচ্যুতস্যজত স্ত্রিয়া বিতানাম ইব সাধু বার্তা। জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনি তাদের জীবনের লক্ষ্য। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব, যেন সেই বিষয়গুলি নিত্য নতুন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত, তারাও তেমনি কৃষ্ণ কথার প্রতি আসক্ত। এই ঘটনাটির, এই শ্লোকটির পূর্ব বৃত্তান্ত আমি সংক্ষেপে একটু আলোচনা করছি, কেন অনেকেই হয়তো ধারাবাহিকভাবে এই অধ্যায়গুলি শ্রবণ করেনি। অনেকে আজকে হয়তো, কে কে আজকে এই ক্লাসে প্রথম আসছেন অথবা গত দুদিন ধরে আসছেন, হাত তুলেন যারা নতুন আসছেন। আর কারা কারা অন্তত এক সপ্তাহ ধরে এটা আলোচনাটা শুনছ, তারা হাত তোলেন। আর যারা হাত তোলেননি তারা হাত তুলেন। কেন হাত তোলেননি? ঠিক আছে, যাই হোক, আরেকবার ইয়ে করুন, কারা প্রথম এই অধ্যায়টি যে আলোচনা হচ্ছে আপনারা প্রথম শুনছেন, হাত তুলেন। হ্যাঁ, সেটাই আমি চাইছিলাম। হ্যাঁ, এই দশম স্কন্ধে, শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণিত হয়েছে। এই দশম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে অঘাসুর বধের বৃত্তান্ত বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ গোপবালকদের নিয়ে গোপসখাদের সঙ্গে গোবৎসদের নিয়ে গোচারণে গেছেন একদিন। সেদিন তারা দেখলেন যে একটা বিরাট গুহা বৃন্দাবনে, যেটা আগে তারা কোনোদিন দেখেনি। তাদের মনে হল যেন একটা বিরাট একটা গুহা, একটা বিরাট পর্বত, সেই পর্বতের গুহা। সেই গুহাটি এত প্রশস্ত যেন মনে হচ্ছে তার মুখটি যে আকাশ স্পর্শ করেছে, মাটি থেকে আকাশ পর্যন্ত স্পর্শ করেছে। তো তারা তখন ভাবলেন, ও এটা তো খুব সুন্দর একটা খেলার জায়গা, চলো এই এই গুহাটাতে তো আমরা আগে কখনো ঢুকিনি, চলো এই গুহাটাতে আমরা যাই, দেখি কি আছে এই গুহার ভেতরে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল না, সেটা কোনো গুহা ছিল না, সেটা কি ছিল? সেটা কংসের অনুচর অঘাসুর একটা অজগর সাপের রূপ গ্রহণ করে বৃন্দাবনে কৃষ্ণ গোপসখারা যেদিকে যাবে সেখানে তার সে একটা অজগর সাপের রূপ ধারণ করে শুয়েছিল। তার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ এবং তাদের সখা এবং গোবৎসদের নিয়ে সকলকে গিলে ফেলে মেরে ফেলবে। এখন কংসের যে সমস্ত অনুচর, যে সমস্ত অসুরেরা, তারা সকলেই ছিল অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। এই সমস্ত অসুরেরা অত্যন্ত শক্তিশালী ব্যক্তি এবং তারা কিভাবে এই শক্তি অর্জন করে? তারা যোগ সাধনার দ্বারা, যোগ সিদ্ধি লাভ করার মাধ্যমে তারা এই শক্তি সঞ্চয় করে। এখন এবং এই যোগ সিদ্ধি, বিভিন্ন রকমের সিদ্ধি আছে, অনিমা লঘিমা। যেমন অনিমা সিদ্ধির মাধ্যমে খুব ছোট হয়ে যাওয়া যায়, অনুমানে খুব ছোট। আর সেই অনিমা সিদ্ধি মানে সেই অত্যন্ত ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা সিদ্ধি হচ্ছে অত্যন্ত লঘু, লঘু মানে হালকা। সেই লঘিমা সিদ্ধির প্রভাবে অত্যন্ত হালকা হয়ে যাওয়া যায়। তেমনি আরেকটি সিদ্ধি হচ্ছে গরিমা। গরিমা, হ্যাঁ, গরিমা মানে গরিমা সিদ্ধির প্রভাবে অনেক বড় হয়ে যাওয়া যায়। এখন এই সমস্ত সিদ্ধি কংসের এই অনুচরদের ছিল, তারা এই সিদ্ধির প্রভাবে তারা এক এক রকম রূপ গ্রহণ করতে পারত। যেমন আমরা দেখতে পাই পুতনা যখন এসেছিল, পুতনা কিভাবে এলো, এক অপূর্ব সুন্দর এক রমণীর রূপ ধারণ করে, এবং তার সৌন্দর্য এমনই সকলকে বিমোহিত করেছিল যে তারা সকলে মনে করেছিল এ হয়তো স্বর্গের কোনো দেবী এসেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য। আবার অনেকে মনে করলেন যে লক্ষ্মী দেবী স্বয়ং এসেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য। ঠিক তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঘাসুর একটা বিরাট অজগর সাপের রূপ পরিগ্রহ করেছে। তাহলে এই শক্তিটি কিসের? এই শক্তিটি কিভাবে তারা পেল? এটি যোগ সিদ্ধির প্রভাবে তারা লাভ করেছে। এই কথাটি আমাদের বিশেষ করে পর্যালোচনা করতে হবে, কারণ অনেক সময় সাধারণ মানুষ এই যোগ সিদ্ধি সম্পন্ন কিছু মানুষকে দেখে মনে করে তারা ভগবান। যারা যৌগিক ক্ষমতার দ্বারা তারা কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে, এরকম বড় কোনো ক্ষমতাও নয়, একটা বিরাট অজগর সাপের রূপ ধারণ করার মতো ক্ষমতা তাদের নেই। কিন্তু তারা কি করে, কিছু ভেলকিবাজি দেখাতে পারে, ম্যাজিক দেখায়। এবং সেই ম্যাজিক দেখে সাধারণ লোক মনে করে যে এরাই এই হচ্ছে হচ্ছে ভগবান। কলিযুগে ভগবান অত্যন্ত সস্তা হয়ে গেছে। কিন্তু আমরা যখন শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করি, তখন আমরা দেখতে পারি যে প্রকৃত ভগবান কে আর অসুর কে। যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে ভগবান সাজতে চায় তারা হচ্ছে অসুর। তাহলে কেউ যদি যোগ সিদ্ধি লাভ করে ভগবান সাজতে চায়, তাহলে তার প্রকৃত পরিচয়টা কি? সে অসুর। কিন্তু মূর্খ মানুষেরা মনে করে সে হচ্ছে ভগবান। যেমন কংসকেও, হ্যাঁ, তার অনুচরেরা মনে করতো কংস হচ্ছে ভগবান, কেন কংস হচ্ছে সবচেয়ে পরাক্রমশালী। তেমন হিরণ্যকশিপুকে সকলে মনে করতো ভগবান, রাবণকে মনে করতো ভগবান। রাবণ কি করেছিল? তার লোকদের, তার অনুগামীদের নিজে ভগবান হয়ে তাদের অনুগামীদের কৃপা প্রদর্শন করার জন্য রাবণ কি করতে চেয়েছিল জানা আছে সকলের? ও স্বর্গের সিঁড়ি তৈরি করতে চেয়েছিল, হ্যাঁ, সকলকে সোজা স্বর্গে নিয়ে যাবে। হ্যাঁ, তা এখন অসুরেরা এইরকম ভাবে ভগবানের বিরুদ্ধাচরণ করে জনসাধারণের মনোরঞ্জন করে, জনসাধারণের পক্ষপাতিত্ব লাভ করে ভগবান সাজতে চায়। কিন্তু যারা বুদ্ধিমান তারা প্রকৃত ভগবানকে খুঁজে নেবেন, কে আসল ভগবান। হ্যাঁ, ঠিক আছে, সকলে ভগবান সাজতে চাইছে, কিন্তু দেখা যাক প্রকৃত ভগবানটিকে। এক সময় ঋষিরাও যে প্রকৃত ভগবানকে তার সেই ব্যাপারে জানতে গিয়ে একটু বিভ্রান্ত হয়ে পড়েছিল। সেই ঘটনাটি জানা আছে? যে সমস্ত ঋষিরা বিচার করলেন যে প্রকৃতপক্ষে প্রকৃত পরম পুরুষ কে, পরম শক্তিমান কে, পরম শ্রেষ্ঠ কে, অর্থাৎ ভগবান কে। এখন তারা বিচার করল, কেউ বললেন ব্রহ্মা হচ্ছেন সেই পরম পুরুষ, কেউ বললেন শিব হচ্ছেন পরম পুরুষ, আর কেউ বললেন বিষ্ণু হচ্ছেন পরম পুরুষ। তারা তখন কি করলেন, ভৃগুমুনিকে তাদের প্রতিনিধিত্ব করে পাঠালেন বিচার করতে, যে দেখে আসতে ওদের সঙ্গে আলোচনা করে বা ওদের সঙ্গে সাক্ষাৎ করে প্রকৃত ভগবানকে, সর্বশ্রেষ্ঠ তাদের মধ্যে কে, এই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। সেই ঘটনাটি কার কার জানা আছে? হাত তুলুন, ভেরি গুড। আচ্ছা, তাহলে ভৃগুমুনি প্রথম কার কাছে গেলেন আপনি বলুন। আচ্ছা, ভেরি গুড, ভৃগুমুনি ব্রহ্মার কাছে গেলেন। তো ভৃগুমুনি ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা কি, ভৃগুমুনি গিয়ে ব্রহ্মাকে কি বললেন? হ্যাঁ, ব্রহ্মাকে অবহেলা করলেন। হ্যাঁ, ব্রহ্মাকে অবহেলা করলেন। তখন ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে অভিসম্পাত দিলেন। তো ভৃগুমুনি তখন ওখান থেকে চলে গেলেন। হ্যাঁ, তারপরে ভৃগুমুনি কার কাছে গেলেন? কে কার কার মনে আছে? হ্যাঁ, হাত তুলেন, তুমি বলো। ভৃগুমুনি তখন কার কাছে গেলেন? শিবে, মা কৈলাসে শিবের কাছে গেলেন। তারপর তিনি কি করলেন সেখানে? সামাজিকতা, সভ্য অসভ্যতার জ্ঞান নেই, উলঙ্গ ভাবে থাকে, নিজের ইচ্ছা মতো কাজ করে, হ্যাঁ, কাপড় চোপড় পরে না, ছাই ভস্ম মেখে থাকে, হ্যাঁ, এরকম অনাচার কদাচার করে বেড়ায়। হ্যাঁ, তখন শিব কি করলেন? তখন শিব ত্রিশূল নিয়ে তাকে তার পেছনে ধাবিত হলেন। ভৃগুমুনি তখন সেখান থেকে চলে গেলেন। তারপরে ভৃগুমুনি কোথায় গেলেন? কার কার মনে আছে, কার কার জানা আছে? তুমি বলো। গিয়ে কি করলেন? হ্যাঁ, তিনি, হ্যাঁ, ভৃগুমুনি তখন কি করলেন? বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তখন, হ্যাঁ, যোগনিদ্রা শায়িত। হ্যাঁ, তখন তিনি কি করলেন? গিয়ে তার বক্ষে পদাঘাত করলেন। তখন বিষ্ণু কি করলেন? হ্যাঁ, হ্যাঁ, বিষ্ণু তখন জেগে উঠে, হ্যাঁ, অত্যন্ত অনুতাপের সঙ্গে বললেন, হ্যাঁ, যে আমার বুকে পদাঘাত করায়, হ্যাঁ, আপনার নিশ্চয়ই খুব, হ্যাঁ, আঘাত লেগেছে আমার এই, হ্যাঁ, এত কঠিন বুকে আপনার এই কোমল পা দিয়ে আঘাত করলেন, তার ফলে নিশ্চয়ই, হ্যাঁ, আপনার খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, আসুন আমি আপনার পাটা একটু ইয়ে করে দিই। হ্যাঁ, তখন তার, তখন বিষ্ণু, তখন ভৃগুমুনি কি করলেন? হ্যাঁ, বিষ্ণুকে প্রণতি নিবেদন করে, হ্যাঁ, তার কাছে ক্ষমা ভিক্ষা করে তিনি সেখান থেকে বিদায় নিলেন। তারপর ঋষিদের কাছে গিয়ে তিনি কি বললেন? হ্যাঁ, তিনি কি বললেন? কে সর্বশ্রেষ্ঠ? বিষ্ণু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা রজগুণের দ্বারা প্রভাবিত থাকার ফলে, হ্যাঁ, তিনি অবমাননা সহ্য করতে পারলেন না। শিব ক্রুদ্ধ হয়ে তাকে তাড়া করলেন, কিন্তু বিষ্ণু, তিনি সত্ত্বগুণে প্রভাবিত থাকায়, সত্ত্বগুণের প্রকাশ করে তিনি, তিনি কেবল সেই পদাঘাত সহ্যই করলেন না, পক্ষান্তরে তিনি তাকে সম্মান প্রদর্শন করলেন, ক্রুদ্ধ হওয়ার পরিবর্তে তাকে সম্মান প্রদর্শন করলেন। তো এইভাবে ঋষিরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান কে ভগবান তা বিচার করতে, কিন্তু তারা চরমে তারা বুঝতে পারেন কে ভগবান। তাই যারা বুদ্ধিমান তারা কি করবে? হ্যাঁ, তারা লোকের কথায় নাচবে? হ্যাঁ, হ্যাঁ, কাগজে, হ্যাঁ, বড় বড় করে লেখা হয়েছে ভগবান আসছেন কলকাতায়, হ্যাঁ, তারা সব ধাওয়া করবে কলকাতায় তখন? হ্যাঁ, নাকি তারা শাস্ত্র যুক্তি বিচার করে সাধুদের শরণাগত হয়ে, হ্যাঁ, উপযুক্ত শ্রবণের মাধ্যমে তারা বিচার করবেন কে ভগবান? তো এইভাবে যারা বুদ্ধিমান তারা বুদ্ধিবৃত্তির দ্বারা বিচার করে স্থির করবেন ভগবান কে। শাস্ত্রে কি বহু ভগবানের কথা বলা হয়েছে? হ্যাঁ, আমাদের বৈদিক শাস্ত্রে কজন ভগবানের কথা বলা হয়েছে? হ্যাঁ, আপনারা কে কে জানেন বৈদিক শাস্ত্রে কজন ভগবানের কথা বলা হয়েছে হাত তুলুন। যারা জানেন বৈদিক শাস্ত্রে কতজন ভগবানের কথা বলা হয়েছে হাত তুলুন। যারা জানেন না তারা হাত তুলুন। আচ্ছা আচ্ছা, যারা, ঠিক আছে, আচ্ছা, এই এই উত্তরটি দেওয়ার আগে আমি আরেকটা কথা বিচার করব, যে বৈদিক শাস্ত্রে দুটি শব্দের উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে ভগবান আর একটি হচ্ছে দেবতা। হ্যাঁ, এখন এই দেবতা আর ভগবান, হ্যাঁ, এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কার কার জানা আছে হাত তুলুন। দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য কি, কার কার জানা আছে? তুমি বলো, দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, দেবতারা জড় জগতের বিভিন্ন বিভাগের অধিকর্তা বা অধিকর্ত্রী, কিন্তু ভগবান চিন্ময় তত্ত্ব, এই তিনি জড় জগতের অতীত, চিন্ময় জগতের পরম কেন্দ্র বা পরম অধিষ্ঠাতা। হ্যাঁ, ভেরি গুড। এখন এই দেবতা কারা কারা, দেবতারা কে কে, দেবতা কাদের বলা হয়? যারা এই জড় জগতের বিভিন্ন বিষয়ের অধ্যক্ষতা বা কর্তৃত্ব করে। হ্যাঁ, যেমন একজন দেবতার নাম করো, তুমি একজন দেবতার নাম করো, ইন্দ্র দেবতা। ইন্দ্র কি করে, ইন্দ্রের কাজটা কি? ইন্দ্রের কাজ, ইন্দ্রের কাজ হচ্ছে বৃষ্টির দেবতা। হ্যাঁ, বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, মেঘকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করে, বজ্র তার অস্ত্র। আর সেই ইন্দ্র হচ্ছেন সমস্ত দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, আচ্ছা, এরকম আরেকজন দেবতা হচ্ছে অগ্নি। হ্যাঁ, অগ্নিদেব। অগ্নিদেবের কাজটা কি? হ্যাঁ, আগুনের তিনি, আগুন ডিপার্টমেন্টের, ফায়ার ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডে যত ফায়ারের কার্যকলাপ আছে, আগুনের কার্যকলাপ, তার সমস্ত দায়িত্বটা হচ্ছে অগ্নিদেবের। তেমনি পবনদেব বলে একজন দেবতা আছে, তিনি তার কাজটি কি? বায়ুকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, তেমনি বরুণ দেব বলে একজন আছেন, তার কার্যটি কি? হ্যাঁ, তেমনি সরস্বতী বলে একজন দেবী আছে, তার কার্যটি কি? হ্যাঁ, বিদ্যার, হ্যাঁ, এডুকেশন ডিপার্টমেন্টের হেড। তেমনি লক্ষ্মী দেবী বলে একজন দেবী আছেন, তার কাজটি কি? হ্যাঁ, তার কাজটি হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখন লক্ষ্মী, এই এই যে লক্ষ্মী যিনি দেবী, তার আরেকটি নাম কি? তার আরেকটি নাম হচ্ছে চঞ্চলা। হ্যাঁ, চঞ্চলা কেন? কেন, কেউ যদি তার পতির থেকে বিচ্যুত হয়ে যান, কতদিন থাকতে পারেন পতিকে ছেড়ে? বেশিক্ষণ থাকতে পারেন না। হ্যাঁ, তাই এই জগতে যেহেতু নারায়ণ ছাড়া লক্ষ্মীর পূজা হয়, হ্যাঁ, তাই লক্ষ্মী বেশিক্ষণ তাদের ঘরে থাকে না, কিছুক্ষণের জন্য থেকে চলে যায়, চঞ্চলা। কিন্তু এই লক্ষ্মী দেবী হচ্ছেন চিন্ময় জগতে, না ভগবান যে নারায়ণ, তার তিনি নিত্য সঙ্গিনী, তার অন্তরঙ্গা শক্তি। তেমনি এইভাবে বিভিন্ন দেব দেবী রয়েছেন, আবার সেই সমস্ত দেবতাদের, দেব দেব দেবীদেরও আবার একজন দেব রয়েছে, তার নাম কি হচ্ছে? দেব আদি দেব, সমস্ত দেবতাদেরও দেবতা, তিনি কে? মহাদেব। হ্যাঁ, এখন এদের সমস্ত, এরা সমস্ত দেবতারা কি, কোথায় রয়েছেন, কোন কোন কোথাকার ডিপার্টমেন্ট গুলি দেখছেন? এই জড় জগতের বিষয়ে সমস্ত দেখছেন। তাহলে এরা হচ্ছেন দেবতা। আর ভগবান কে? ভগবান, হ্যাঁ, ইন্দ্র কি ভগবান? বরুণ কি ভগবান? চন্দ্র কি ভগবান? হ্যাঁ, সূর্য কি ভগবান? হ্যাঁ, না। তাহলে ভগবান কে? হ্যাঁ, আর সেই ভগবান, ভগবান শব্দটি অর্থটা আমাদের বুঝতে হবে এইভাবে, ভগ আছে যার, তিনি ভগবান। যেমন ধন আছে যার, তাকে কি বলা হয়? ধনবান। গুণ আছে যার, তাকে কি বলা হয়? রূপ আছে যার, তাকে কি বলা হয়? তাহলে ভগবান শব্দটির অর্থ কি হচ্ছে? ভগ আছে যার, তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগ শব্দটির অর্থ কি? ভগ বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, ভগ এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীরজস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা। অর্থাৎ ঐশ্বর্যস্য, সমগ্রস্য, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য রয়েছে। ঐশ্বর্য মানে, হ্যাঁ, ঐশ্বর্য মানে ধন সম্পদ। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমগ্র ধন সম্পদ যার মধ্যে আছে, এমন কাউকে আমরা জানি যে বলতে পারে তার কাছে সমগ্র ধন সম্পদ আছে? হ্যাঁ, কিছু ধন সম্পদ কারো কাছে থাকতে পারে, কিন্তু সমস্ত ধন সম্পদ তার কাছে আছে? হ্যাঁ, এই জগতে কেউ বলতে পারবে আছে এমন কেউ? না। ওই সমগ্র ঐশ্বর্য, তারপরে বীর্য, বীর্য মানে শক্তি, সমগ্র শক্তি তার মধ্যে আছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী মানে সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছটি গুণ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, যার মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। ছটা তো দূরের কথা, আমরা তো একটা একটা করে বিচার করে দেখলাম যে তার এমন কেউ নেই যার কাছে এই ছটি থাকে, এই এক একটি গুণ থাকতে পারে। হ্যাঁ, তাহলে এমন কেউ আছে কি? কেউ আছে? শাস্ত্রে বলছে হ্যাঁ, যার যে যিনি আছেন, যার মধ্যে এগুলি ছটি রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। আর তিনি কি? তিনি একম এব অদ্বিতীয় পরম পুরুষ, তিনি এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, এবং তিনি তার অনন্ত গুণ অনুসারে এবং অনন্ত লীলা অনুসারে তার অনন্ত নাম রয়েছে। সেই নামগুলি কি কি? কৃষ্ণ একটি নাম, কেন? কেন? তিনি সর্বাকর্ষক। রাম একটি নাম, কেন? তিনি তিনি সকলকে আনন্দ দান করেন, তিনি পরম আনন্দময়। বিষ্ণু, তিনি জগতের পালন করেন। নারায়ণ, তিনি সমস্ত নরকে সমস্ত জীবদের অয়ন বা আশ্রয়স্থল, তিনি এইভাবে তার গুণ অনুসারে তার অনেক নাম রয়েছে। তিনি তার লীলা অনুসারে তার বহু নাম রয়েছে, যেমন তিনি বৃন্দাবনে তার লীলা বিলাস করেন বলে তিনি তিনি বৃন্দাবন চন্দ্র, তিনি নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন বলে তিনি নন্দ নন্দন বা ব্রজেন্দ্র নন্দন, তিনি যশোদা মায়ের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন বলে তিনি যশোদা নন্দন বা যশোদা দুলাল বা যশোদা সুত। এইভাবে তার অসংখ্য অনন্ত নাম রয়েছে, কিন্তু তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তার কেবল অসংখ্য নামই নয়, তার অসংখ্য বিস্তারও রয়েছে। তিনি তার স্বরূপে তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তার প্রথম প্রকাশ বলরাম, তারপর তিনি দ্বারকায় চতুর্ভুহ রূপে প্রকাশিত হচ্ছেন বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, তারপরে বৈকুণ্ঠে তিনি অনন্ত নারায়ণ রূপে তিনি লীলাবিলাস করছেন, তারপরে তিনি কারণোদকশায় বিষ্ণুরূপে এই জগতে সৃষ্টির কারণ হয়েছেন, তারপরে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদোকশায় বিষ্ণুরূপে প্রকাশিত হয়েছেন, তারপরে তিনি প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে ক্ষীরোদকশায় বিষ্ণুরূপে প্রকাশিত হয়েছেন। তিনি এক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এইভাবে বিস্তার করেছেন। এখন তার যে এই যে নিজের যে প্রকাশ, তার মধ্যে কোনো পার্থক্য রয়েছে? না, তিনি একই বহুতে পরিণত হয়েছেন এইভাবে পূর্ণ শক্তি নিয়ে। যেমন সেই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ব্রহ্মসংহিতায়, দীপার চিরে বহি দশান্তরম অভ্যুপেত্যা দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগে বহি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ একটি দ্বীপ থেকে যেমন অনেক দ্বীপ জ্বালানো যায় বা জ্বালানো হয়, এখন অন্য দ্বীপগুলি যখন জ্বলে তখন সবকটি দ্বীপের মধ্যে সেই সমান আলোক প্রদানকারী শক্তি দেখা যায়, সবকটি দ্বীপই সেই সমান আলোক প্রদান করে, তাই নয় কি? কিন্তু তা সত্ত্বেও প্রথম দ্বীপটি অন্য সমস্ত দ্বীপগুলিকে প্রজ্বলিত করেছে। ঠিক তেমনি ভগবান গোবিন্দম আদি পুরুষম, তিনি এইভাবে বহু রূপে প্রকাশিত হলেও সেই তার সবকটি যে তার অবতার, সমস্ত অবতারের মধ্যে তার পূর্ণ শক্তি বিরাজমান। ভগবান এবং তার অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই। বিবৃত হেতু সমান ধর্ম, তার মধ্যে পূর্ণ শক্তি, সমান শক্তি, পূর্ণ শক্তি রয়েছে। আরেক জায়গায় বলা হচ্ছে সেই ব্রহ্ম সংহিতাতেই, রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠান নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। রাম, বরাহ, নৃসিংহ, কূর্ম আদি বহু রূপে তিনি অবতার গ্রহণ করেছেন। নানা অবতারম অকরোদ ভুবনেষু, এই জগতে ভুবনে, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি অবতার নন, তিনি সমস্ত অবতারের অবতারই। সেই একই কথা, সেই একই তত্ত্ব শ্রীমৎ ভাগবতেও বর্ণিত হয়েছে। যেমন ভাগবতের শুরুতে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করা হল, যে 22 জন অবতারের, বিভিন্ন অবতারের বর্ণনা করে বলা হল যে এরকম অসংখ্য অবতার ভগবানের রয়েছে। যেমন সমুদ্র থেকে অগণিত অসংখ্য নদী সমুদ্র থেকে উদ্ভূত হয়ে আবার সমুদ্রেই লীন হয়ে যায়, ঠিক তেমনি ভগবানের বিভিন্ন অবতার ভগবান থেকে উদ্ভূত হয়ে আবার ভগবানেরই মধ্যে বিরাজ করছেন, করে তারপরে বলা হচ্ছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সমস্ত অংশ এবং কলা, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এইভাবে শাস্ত্রে ভগবানের প্রকৃত পরিচয়টি প্রদান করা হয়েছে। এখন সেই যে ভগবানের ব্রজলীলা, বৃন্দাবন লীলা বিলাসের বর্ণনা শ্রীমৎ ভাগবতের 10 স্কন্ধে বর্ণিত হয়েছে, আমি এই শ্লোকটির আলোচনা করতে গিয়ে একটু সূচনা সম্বন্ধে সংক্ষেপে বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। আমি দেখছি এখন সংক্ষেপে আমার ক্লাস এই শ্লোকটি সম্বন্ধে আমি কিছু বর্ণনা করার, যাই হোক আমি সংক্ষেপে সূচনাতেই আমি একটু ইয়ে করে নিই, যে গোপবালকেরা তো অঘাসুরকে দেখে ভাবলো যে এটা একটা সুন্দর খেলার জায়গা আমরা পেয়েছি, চলো এই গুহার মধ্যে আমরা ঢুকে দেখি। এই মনে করে তারা সকলে অঘাসুরের মুখে প্রবেশ করল। কৃষ্ণ কিন্তু বুঝতে পারলেন যে এটি আসলে গুহা নয়, এটি একটি বিশাল 4 ক্রোশ দীর্ঘ একটি অজগর সাপ। 4 ক্রোশ মানে 8 মাইল লম্বা একটা অজগর সাপ। এই অঘাসুর এইভাবে অজগর সাপের রূপ পরিগ্রহ করে এসেছে।
এখন কৃষ্ণ কিছু করার আগেই বা তাদের তার সখাদের বলার আগেই তারা সব সাপের মুখে ঢুকে পড়েছে। তখন কৃষ্ণ ভাবলেন যে এখন কি করা যায়। আর এদিকে অঘাসুরও মুখটা বন্ধ করেনি, মুখটা খোলাই রেখেছে, অঘাসুর অপেক্ষা করছে কৃষ্ণ ঢুকলে তারপরে মুখটা বন্ধ করবে, করে সকলকে মেরে ফেলবে। হ্যাঁ, অসুরদের এটাই কাজ, সবসময় ভগবানকে মেরে ফেলার চিন্তা। হ্যাঁ, মনে আছে কংস কৃষ্ণ জন্ম হওয়ার আগে থেকে কৃষ্ণ কিভাবে মারবে তার পরিকল্পনা করছে। হ্যাঁ, অঘাসুর কংসের অনুচর ঠিক সেই রকমই পরিকল্পনা করছে যে কৃষ্ণকে মেরে ফেলবো। এখন অঘাসুর অপেক্ষা করছে কৃষ্ণ মুখে ঢোকা না পর্যন্ত মুখ বন্ধ করবে না। এদিকে কৃষ্ণও তখন ভাবলো আমার সব সখারা ঢুকে পড়েছে, এখন আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই মনে করে কৃষ্ণ তখন আস্তে আস্তে অঘাসুরের মুখে ঢুকলেন। আর ঢোকা মাত্রই অঘাসুর মুখটা বন্ধ করে দিল। তখন কৃষ্ণ নিজেকে বিরাট রূপে তিনি নিজেকে বিস্তার করলেন। বিস্তার করার ফলে অঘাসুরের কণ্ঠে কৃষ্ণ অঘাসুর গিলতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ এত বড় হয়ে গেল যে তার কৃষ্ণকে আর গিলতে পারছে না, গলায় আটকে গেছে। এখন আমি আগে বলেছি অসুরদের কিছু শক্তি থাকে, যেমন গরিমা শক্তি, বড় হওয়ার একটা বিরাট একটা রূপ ধারণ করার একটা শক্তি। তো অঘাসুর নিজের রূপটাকে আরো বাড়ালো। হ্যাঁ, 8 ক্রোশ লম্বা, 4 মাইল, 8 মাইল লম্বাটাও যথেষ্ট নয়। হ্যাঁ, আরো বড় রূপ পরিগ্রহ করলো কৃষ্ণ। তখন নিজেকে আরো বেশি বিস্তার করলো। এখন অঘাসুরের ক্ষমতা সীমিত, হ্যাঁ, ওর একটা লিমিট আছে, সীমা আছে, কিন্তু কৃষ্ণের, কৃষ্ণ অসীম। হ্যাঁ, তো অঘাসুর চরমে গিয়ে আরো বড় হতে পারছে না। তখন তার গলায় কৃষ্ণ আটকে গেছে, তার দম বন্ধ হয়ে গেছে, আর প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে, এদিকে অঘাসুরের প্রাণও বেরোবার উপায় নেই, কেননা যে 9টি রন্ধ্র যেটি রয়েছে যা দিয়ে প্রাণ বেরোতে পারে, সেই রন্ধ্র আমাদের শরীরে 9 দ্বার রয়েছে, 9টি দ্বার রয়েছে। সেই 9টি দ্বার কি কি? সেই 9টি দ্বার, সেই 9টির মধ্যে 7টি দ্বার শরীরের ঊর্ধ্ব অংশে, উপরের অংশে, আর 2টি দ্বার নিম্নাংশে। সেই 7টি উপরের দ্বার কি কি? 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ, 7টা হলো। আর নিচে দিয়েটি কি? উপস্থ এবং পায়ু। উপস্থ এবং পায়ু। যারা যারা পাপী হয় তাদের প্রাণ ওই নিম্নগামী হয়ে উপস্থ দিয়ে অথবা পায়ু দিয়ে ত্যাগ করে। কিন্তু যারা পুণ্যবান তাদের প্রাণটি উপর দিয়ে বেরোয় উপরের। এখন এই যে 9টি দ্বার রুদ্ধ হয়ে গেছে যন্ত্রণায়, বেরোতে পারছে না, ছটফট করছে, তখন অবশেষে কি হলো? তার প্রাণবায়ু কোথা দিয়ে বেরোলো? মূর্ধা দিয়ে, ব্রহ্মরন্ধ্র দিয়ে। এখন সাধারণত যারা যারা অত্যন্ত পুণ্যবান, তাদের, যারা সিদ্ধ যোগী, আসুরিক যোগী নয়, যারা প্রকৃতই সিদ্ধ যোগী, যোগ সিদ্ধি লাভ করে, যারা যারা সাযুজ্য মুক্তি লাভ করে, ব্রহ্ম নির্বাণ লাভ করে, তাদের প্রাণবায়ু, তাদের প্রাণ ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয়। এখন অঘাসুরের প্রাণবায়ু ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোলো, ব্রহ্মরন্ধ্র ভেদ করে, বেরোতে পারছে না কোথা দিয়ে, অবশেষে সেই ব্রহ্মরন্ধ্র ভেদ করে ফেটে সে প্রাণবায়ু বেরোলো। আর তখন কৃষ্ণ, কৃষ্ণ তখন তার সখাদের প্রতি দৃষ্টিপাত করে তাদেরকে পুনরুজ্জীবিত করলেন, করে অঘাসুরের মুখ থেকে বেরিয়ে এলেন। তো অঘাসুরের মুখ থেকে যখন বেরিয়ে এলো, এলেন কৃষ্ণ তার সখাদের নিয়ে, তখন এই যে অঘাসুরের যে প্রাণ সেটি স্থির হয়েছিল গগনমণ্ডলে, শরীর থেকে বেরিয়ে গিয়ে গগনমণ্ডলে স্থির হয়েছিল একটা বিরাট জ্যোতি রূপে, একটা অত্যন্ত উজ্জ্বল জ্যোতি রূপে। তারপর কৃষ্ণ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণের দেহে লীন হয়ে গেল সেই জ্যোতিটি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে অঘাসুর এত পাপী, অঘ মানে, অঘ মানে পাপ, তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে অঘাসুর ব্যক্তিটি কে, যে পাপের মূর্তিমান স্বরূপ হচ্ছে এই ব্যক্তিটি। তাহলে এরকম একটা পাপি এইভাবে ব্রহ্ম সাযুজ্য লাভ করলো কিভাবে, সেটা সম্ভব হলো? কেন পাপীদের পক্ষে ব্রহ্ম সাযুজ্য লাভ সম্ভব হয় না। এই কৃষ্ণ সাযুজ্য কি করে তার লাভ হলো সেই সম্পর্কে বলা হলো, বলা হয়েছে যে প্রকৃতপক্ষে অঘাসুর ছিল অত্যন্ত পাপী, সত্যি অত্যন্ত পাপী ছিল, কিন্তু যেহেতু কৃষ্ণ তার মুখে প্রবেশ করেছিলেন, কৃষ্ণের স্পর্শ লাভ করে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গিয়েছিল। সমস্ত পাপ দূর হয়ে যাওয়ার পরে তার প্রাণত্যাগ হয়েছিল বলে তার আর কোনো পাপের লেশ ছিল না, এবং তাই তিনি এইভাবে সাযুজ্য মুক্তি লাভ করলেন। এখন এখানে আরেকটি কথা আসছে, উল্লেখ হয়েছে যে তারপরে বলা হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে গোপসখারা বাড়িতে ফিরে এক কৌমার অবস্থায়, মানে কৃষ্ণের বয়স যখন 5 বছর ছিল তখন এই ঘটনাটি ঘটেছিল, অঘাসুর বধ হয়েছিল, কিন্তু তার 1 বছর পরে কৃষ্ণ যখন পৌগণ্ড, মানে কৃষ্ণ যখন 6 বছরে পদার্পণ করেছেন তখন এই লীলাটি তারা বর্ণনা করছেন তাদের মা বাবাদের কাছে যে জানো আজকে এই ঘটনাটি ঘটেছিল। তো পরীক্ষিত মহারাজ অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণের কৌমার লীলাতে কৃষ্ণ অঘাসুর বধ করলেন, কিন্তু পৌগণ্ড লীলাতে, মানে অর্থাৎ 1 বছর পরে এই ঘটনাটি বলছে যেন, তার গোপবালকেরা বলছে যেন এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে, এটা কেন? সেই প্রশ্নটি শুনে কৃষ্ণ স্মৃতি হওয়ার ফলে সুখদেব গোস্বামী, তিনি বাহ্য জ্ঞান লোপ পেয়েছিল তার, তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এখানে এই দ্বাদশ অধ্যায়ের শেষ শ্লোকটিতে সে কথাটি বলা হয়েছে, যে তিনি, আমি ওই শ্লোকটি পড়ছি আজ, এটা যেটা, এটা ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। দ্বাদশ অধ্যায়ের শেষ শ্লোকটি হচ্ছে, শ্রীল সুত গোস্বামী বললেন, হে ভগবত ভক্ত প্রবর শৌনক, মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে এইভাবে প্রশ্ন করলে সুখদেব গোস্বামীর হৃদয়ে শ্রীকৃষ্ণের কথা স্মরণ হওয়ায় তার সমস্ত বাহ্যেন্দ্রিয়ের বৃত্তি অপরহিত হয়েছিল, তার সমস্ত বাহ্যেন্দ্রিয়ের বৃত্তি অপরহিত হয়েছিল, অর্থাৎ তার চেতনা বাহ্যেন্দ্রিয় থেকে, বাহ্যেন্দ্রিয়ের সংস্পর্শ থেকে বিচ্যুত হয়েছিল। তাই তিনি অতি কষ্টে বাহ্য জ্ঞান লাভ করে মহারাজ পরীক্ষিতের কাছে কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এই যে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলে সুখদেব গোস্বামী, তার বাহ্য জ্ঞান তার লুপ্ত হয়েছিল, তিনি স্তব্ধ হয়ে পড়েছিলেন, এইটি হচ্ছে একটি স্তম্ভ, যেটি একটি অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে একটি বিকার, যেখানে স্তম্ভিত হয়ে যায় বা দেখে মনে হয় একটা স্তম্ভের মতো বা একটি পাষাণ প্রতিমার মতো দাঁড়িয়ে আছে, কোন রকম চেতনার প্রকাশ সেখানে নেই, কেন বাহ্যেন্দ্রিয়গুলি সেখানে স্তব্ধ হয়ে গেছে। সুখদেব গোস্বামী সেই অবস্থাটি প্রাপ্ত হয়েছিলেন। তখন সুখদেব গোস্বামী তারপরে বাহ্য জ্ঞান লাভ করে তিনি তাদের এই প্রশ্ন, তাকে এই প্রশ্নগুলি বলতে, তার প্রশ্নের উত্তরে এই কথাগুলি তিনি বলেছিলেন। তার পূর্ববর্তী শ্লোকে তিনি কি বললেন? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে ভক্ত শ্রেষ্ঠ পরম ভাগ্যবান পরীক্ষিত, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন, যেহেতু নিরন্তর ভগবানের লীলা শ্রবণ করা সত্ত্বেও আপনি তা নিত্য নতুন বলে অনুভব করছেন। এবং আজকের এই শ্লোকে বলা হচ্ছে, জীবনে সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনি তাদের জীবনের লক্ষ্য। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব, যেন সেই বিষয়গুলি নিত্য নতুন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত, তারাও তেমনি কৃষ্ণ কথার প্রতি আসক্ত। এখন এই শ্লোকটিতে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী কি বলছেন, তিনি বলছেন তার মূল বক্তব্যটি হচ্ছে এই যে দুটি দিক, দুটি জগৎ রয়েছে। একটি জগৎ হচ্ছে এই জড় জগৎ, আর এই জড় জগতের অতীত আরেকটি জগৎ রয়েছে, সেটি হচ্ছে চিৎ জগৎ। এই জড় জগতে মানুষের বৃত্তি কিরকম? এই জড় জগতে মানুষের বৃত্তি হচ্ছে জড় সুখ ভোগ করা, ইন্দ্রিয় তর্পণ করা। এখন সেই ইন্দ্রিয় তর্পণের চরম পরিণতি কি? এই ইন্দ্রিয় তর্পণের চরম পরিণতি হচ্ছে স্ত্রী সঙ্গ। ঠিক তেমনি চিৎ জগতে